Strand.
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ রয়েছে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সে সম্পর্কে আমির খসরুর রিপোর্ট।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক রিপোর্ট বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে যুদ্ধাপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছে।
মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নিচ্ছেন না, সে সম্পর্কে প্রতিবেদন।
প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পরিকল্পনা বাতিল করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ।
নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ।
আজকে নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটনের বিষয়, ব্রেক্সিট এবং ইউরোপের আর্থ রাজনৈতিক বাস্তবতা। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। 2016 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মোলার আজ বুধবার এই প্রথমবারের মতো প্রকাশ্যে বিবৃতি দিলেন তাঁর 22 মাস ধরে চলতে থাকা তদন্ত অনুসন্ধান নিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণা রাশিয়ার সঙ্গে মিলে ফলাফলকে প্রভাবিত করেছে কিনা সে ব্যাপারে মোলার বলেছেন, বিচার দপ্তরের নির্ধারিত নির্দেশিকা মোতাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ দায়েরের বিষয়ে বিবেচনা করবার কোনো বিকল্প তাঁর দপ্তরের সামনে ছিল না। মোলার মার্চের শেষ ভাগে তাঁর রিপোর্টের উপসংহারে বলেন, ডোনাল্ড ট্রাম্পের 2016 প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা অভিযানের সঙ্গে রাশিয়ার হস্তক্ষেপের কোনো প্রমাণ তিনি দেখতে পাননি। কিন্তু আজ বুধবার রিপোর্টারদের সঙ্গে কথা বলার সময় মোলার বলেন, প্রেসিডেন্ট স্পষ্টতই কোনো অপরাধ করেননি, এ নিয়ে আমাদের প্রতীতি প্রত্যয় যদি থাকত তাহলে আমরা সেটা উল্লেখ করতাম। মোলার আজ আনুষ্ঠানিকভাবে তাঁর এই বিশেষ কৌঁসুলির দপ্তরের কাজকর্মের সমাপ্তি ঘোষণা করেন এবং বলেন, আমি ইস্তফা দিয়ে বিচার মন্ত্রণালয় ত্যাগ করে এখন ব্যক্তিগত জীবনধারায় ফিরে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বল্টন বলেছেন যে এ মাসের প্রথম ভাগে সংযুক্ত আরব আমিরাতের উপকূল অদূরবর্তী সাগরবক্ষে তেল ট্যাঙ্কারের উপর যে হামলা হয় প্রায় নিশ্চিতভাবেই বলা যায় ইরানই তার জন্য দায়ী। তাঁর কথায় গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী আঞ্চলিক বিষয়াবলী নিয়ে আলোচনার জন্য তিনি যে সফরে গিয়েছেন আবুধাবিতে সেই তারই মাঝখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ বক্তব্যের অবতারণা করেন তিনি। এই হালেই গদ্দিনসীন দুই প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ায় এবং ভারতে। এশিয়া প্রশান্ত মহাসাগরবর্তী এ দুটি দেশেরই খুব একটা বনিবনা নেই চীনের সঙ্গে এবং বিশ্লেষকেরা বলছেন যে চীনের মনঃপূত হবে এ দেশ দুটির কেউই তেমন করে নিজ নীতি আদর্শে পরিবর্ধন নিয়ে আসবে তেমনটি প্রতীয়মান হয় না। অস্ট্রেলিয়ায় পুনর্নির্বাচিত হন স্কট মারিসন এ মাসেই নির্বাচন সমীক্ষার বিশ্লেষক ভোটার পূর্বাভাস রিপোর্টকে চমকে দিয়ে। ভারতেও নির্বাচনী ফলাফল একেবারে ভিন্নতর মাত্রায় রেকর্ড সৃষ্টি করেছে নরেন্দ্র মোদীর পক্ষে। চীন সমর্থন চায় অস্ট্রেলিয়া এবং ভারতের তরফের যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য লড়াই ক্ষেত্রে, হুয়ায়ে বিতর্কে, দক্ষিণ চীন সাগর প্রশ্নে। অস্ট্রেলিয়া প্রথম চোটেই হুয়ায়ে 5G প্রযুক্তি প্রত্যাখ্যান করেছে শটান। ভারত জানিয়েছে 5G টেলি প্রযুক্তির মহড়া দেখতে চায় তারা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উত্তর পশ্চিমাঞ্চলবর্তী রাখাইন রাজ্যে নতুন করে নৃশংস অত্যাচার নিপীড়ন চালানো হচ্ছে বলে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনছে। ওখানটাতেই এক বছর আগে তারা অকথ্য দমন অভিযান চালিয়েছিল রোহিঙ্গা মুসলিমদের ওপরে। আরাকান আর্মি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে সামরিক বাহিনী রাখাইনে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে। রাখাইনের জাতিগোষ্ঠীভুক্ত বৌদ্ধদের জন্য রাখাইন অধিকতর স্বায়ত্ত শাসন দাবি করছে। আজ বুধবার প্রকাশিত এক রিপোর্টে মানবাধিকার নজরদারি সংস্থা মিয়ানমার সেনাদের চালানো অসংখ্য যুদ্ধাপরাধের বিবরণ তুলে ধরেছে এবং তারই বিবরণ পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু ঢাকা থেকে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক রিপোর্টে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী গত জানুয়ারি থেকে দেশটির রাখাইন রাজ্যে নানামাত্রিক যুদ্ধাপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিভিন্ন ধরনের নির্যাতন ও চরম মানবাধিকার লঙ্ঘন করে চলেছে আরাকান আর্মি সহ রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলো দমনের নামে। 46 পৃষ্ঠার ওই রিপোর্টে অ্যামনেস্টি বলছে, সেনাবাহিনী মিয়ানমার সরকারের নির্দেশপ্রাপ্ত হয়ে দুবছর যেতে না যেতেই নতুন করে অতীতের সকল মাত্রা ছাড়িয়ে বিশ্বাস হতে চাইছে না এমন ধারায় বিনা মনস্তাপে নির্বিচারে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ধর্মাবলম্বী নির্বিশেষে জাতিগোষ্ঠী রাখাইন, ম্রো, রোহিঙ্গা ও খামি গ্রামবাসীদের হত্যা করছে এবং ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত রাখাইনের 30,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন বলে সংস্থাটি বলছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আগামীকাল 30 মে ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে জয়ী নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রিত ছিলেন দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী। নির্বাচন পরবর্তী সময়ে বিরোধিতা সরিয়ে রেখে সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার দুপুর নাগাদ সব পাল্টে যায়। প্রধানমন্ত্রী এই উদ্যোগের পর থেকেই বিজেপির নেতৃত্ব প্রচার করতে শুরু করেছে। বাংলার তৃণমূলের অত্যাচারে বহু সংখ্যক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, আর তা নিয়েই আপত্তি মুখ্যমন্ত্রীর। টুইটারে তিনি আজ স্পষ্ট লিখেছেন, সংখ্যা এবং মৃত্যুর কারণ নিয়ে মিথ্যাচার করছে বিজেপির নেতৃত্ব। কেউ তৃণমূলের অত্যাচারে প্রাণ হারাননি। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি মোটেই এমন হতাশাজনক নয়, আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে তার থাকার অর্থ রাজ্যের প্রতি অবমাননা মেনে নেওয়া, যা তিনি কোনোভাবেই করতে প্রস্তুত নন। টুইটারে আমন্ত্রণ ফিরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করতে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, ঢাকা থেকে, জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট দিল্লি পৌঁছেছেন। আগামীকাল সন্ধ্যায় মোদীর শপথ অনুষ্ঠান। প্রেসিডেন্ট 3 দিন থাকবেন দিল্লিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকায় প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পাকিস্তান ছাড়া সার্কভুক্ত সব দেশের সরকার প্রধানদের এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ অনুষ্ঠান ছাড়া দিল্লিতে অবস্থানকালে প্রেসিডেন্ট আব্দুল হামিদ ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী একেএম মুজাম্মেল হক প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চীনের বিশাল টেলিকম ব্যবসা সংস্থা হুয়াওয়ে বিচার পর্বে না গিয়েই হুয়াওয়ে সামগ্রী কেনা অথবা তার ব্যবহার সরকারি প্রতিষ্ঠান, কন্ট্রাক্টর ও অনুদান গ্রহীতাদের জন্য নিষিদ্ধ, এ আইন যে সংবিধান বিগর্হিত, সে বাবদে রায় দেবার জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত সমূহের প্রতি আহ্বান জানিয়েছে। হুয়াওয়ের আইনজীবীরা সংক্ষিপ্ত বিচারিক রায় চেয়ে মঙ্গলবার একখানা আর্জি পেশ করেছে, কোম্পানি যে মামলা দায়ের করেছিল মার্চে সেটাকেই ত্বরান্বিত করতে। দাখিল করা আর্জিতে বলা হয়, জাতীয় প্রতিরক্ষা কর্তৃপক্ষীয় আইনের আওতায় কংগ্রেস যে একটা কোম্পানিকে কোনো বিচারিক প্রক্রিয়া ব্যতি রেখেই দোষী সাব্যস্ত করবে বা রায়ের বিরুদ্ধে হুয়াওয়ে যে আপত্তি জানাবে তার কোনো বিধান রাখা হয়নি। যুক্তরাষ্ট্রের বিধায়কেরা ওই বিধানের আওতায় উল্লেখ করেন যে হুয়াওয়ে এবং চীন সরকারের মধ্যে সম্পর্কের বন্ধন রয়েছে বিধায় নিরাপত্তা সংশ্লিষ্ট আশঙ্কার উদ্রেক হচ্ছে ওই সম্পর্কেরই কারণে। চীনের কোনো কর্তৃপক্ষ সূত্রের নিয়ন্ত্রণাধীনে থাকবার কথা অস্বীকার করেছে হুয়াওয়ে। ইরানি কর্তৃপক্ষ বৈশ্বিক ইন্টারনেটের আওতা থেকে ইরানকে রক্ষা করতে দেশের ভেতরে ব্যবহারের জন্য অভ্যন্তরীণ এক ইন্ট্রানেট ও ফায়ারওয়াল সিস্টেম তৈরি করছে বলে ট্রাম্প প্রশাসন উদ্বেগ ব্যক্ত করেছে। ভয়েস অফ আমেরিকার পার্সিয়ান সার্ভিসের তরফে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, নতুন এ ব্যবস্থায় ইরান তার ওই যে তথাকথিত ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক গড়ার বন্দোবস্ত করছে, তাতে ইন্টারনেটের স্বাধীনতার কণ্ঠরোধ হয়ে যাবে। পররাষ্ট্র দপ্তর 23 মের ওই বয়ানে বলেছে, এহেন বেপরোয়া পদক্ষেপ একথাই প্রমাণ করে যে এসব করে যারা, যেসব দেশ, আসলে নিজেদের জনগণকেই ভয় পায় তারা। পাকিস্তানের দায়িত্ব পালনরত আন্তর্জাতিক ও দেশীয় নজরদারি সংস্থাগুলো পাকিস্তানে যে এক সাংবাদিক স্থানীয় জাতিগোষ্ঠীভুক্ত পাশতুন অধিকার আন্দোলনের সঙ্গে সম্পর্কিত সংশ্লিষ্ট মতাদর্শী সংগ্রামীদের প্রতিবাদ সমাবেশের খবরাখবর প্রচারিত করে থাকেন তার গ্রেফতারিতে ধিক্কার ব্যক্ত করেছে। অসরকারি উপগ্রহ নির্ভর টিভি স্টেশন খাইবার নিউজে কাজ করেন এবং একই সঙ্গে নিজেরও একটা চ্যানেল পরিচালনা করেন ইউটিউবে গোহার ওয়াজির নামের এক সাংবাদিককে এবং ওই সঙ্গে অপর 21 ব্যক্তিকেও আটক করেছে আরক্ষা বাহিনী। জনশৃঙ্খলা বিঘ্নিত করার দায়ে এ সপ্তাহে গোড়ার দিকে। বাদবাকি যাঁদেরকে আটক করা হয়েছে তারা পশতুন তাহাফুজ আন্দোলন পিটিএম এর মতাদর্শী কর্মী। যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস সিপিজে হুঁশিয়ারি উচ্চারণে বলেছে, স্থানীয় সংবাদ মাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ পাকিস্তানের গণতন্ত্রের শক্তিকেই খর্ব করবে কেবল। সিপিজে ওই রিপোর্টারের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। আন্তর্জাতিক সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে, এবং আমাদের অনুষ্ঠানটি দেখতে পাবেন ফেসবুকেও।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ব্রেক্সিট এবং ইউরোপের আর্থ রাজনৈতিক বাস্তবতা। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। শ্রোতা দর্শকরা, যেমনটি একটু আগেই শুনলেন যে আজকে আপনাদের জিজ্ঞাসা আর আমাদের আমাদের শ্রোতাদের জবাবের এই আয়োজন হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে ব্রেক্সিট এবং ইউরোপীয় আর্থ রাজনৈতিক বাস্তবতা। এই সম্পর্কে আপনারা প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলাকালে এই নাম্বারে আমাদের সরাসরি ফোন করতে পারেন, 2026193062। তাছাড়া সরাসরি ভিওএ বাংলা ফেসবুকেও আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন। আজ টেলি সম্মিলনী লাইনে আমাদের অতিথি প্যানেলে রয়েছেন নিউ ইয়র্ক থেকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সাবেক কর্মকর্তা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। ডক্টর সেলিম জাহান, আপনাকে স্বাগতম।
আপনাকেও ধন্যবাদ।
আছেন ঢাকা থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলওয়ার হোসেন। অধ্যাপক দেলওয়ার হোসেন, আপনাকে স্বাগতম।
আপনাকে ধন্যবাদ।
আর লন্ডন থেকে সংবাদ বিশ্লেষক সুজা মাহমুদ। জনাব সুজা মাহমুদ, আপনাকেও স্বাগতম।
আপনাকে ধন্যবাদ এবং স্বাগতম সবাইকে।
আসল বিষয়টি হচ্ছে যে ব্রেক্সিট, যেমনটি আমরা একটু আগেই বলছিলাম যে ব্রেক্সিটকে কেন্দ্র করে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে ব্রিটেনে এবং এর বাইরেও ইউরোপেও। যেমনটি আমরা জানি যে ব্রিটেনে এবং ইউরোপে সম্প্রতি দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। প্রথমত, ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে তার ব্রেক্সিট বাস্তবায়নের প্রস্তাব সংসদে অনুমোদন করাতে উপর্যুপরি ব্যর্থতার পর পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। দ্বিতীয়ত, ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ব্রিটেনের নবগঠিত ব্রেক্সিট পার্টি 21টি আসন পাওয়ায় এবং ইউরোপীয় পার্লামেন্টে জার্মানি এবং ফ্রান্সের গ্রিন পার্টির সংখ্যাগরিষ্ঠতা মধ্যপন্থী দলগুলোকে কোণঠাসা করেছে। তবে এই সব ঘটনা একদিকে যেমন উগ্র জাতীয়তাবাদের ব্যাপারে সতর্ক করে দেয়, তেমনি আবার এর অর্থনৈতিক মাত্রাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রণিধানযোগ্য বিষয় হচ্ছে এই যে এর ইতিবাচক দিক হল পরিবেশ সচেতনতা, আর এই সব বিষয়কে নিয়ে আমাদের আজকের কল ইন শো। প্রথমেই সরাসরি আমরা প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। ম্যারিল্যান্ড থেকে প্রশ্ন করেছেন, যুক্তরাষ্ট্রে ম্যারিল্যান্ড থেকে প্রশ্ন করেছেন আব্দুল কাইয়ুম। হ্যালো।
হ্যালো, আমি কাইয়ুম খান, কলম্বিয়া মেইনল্যান্ড থেকে বলছি। আজকের আলোচ্যসূচি এই ব্রেক্সিট নিয়ে, তো এর ফলে আমি জানতে চাচ্ছি যে ব্রেক্সিটের জন্য ব্রিটেনের ওভারঅল ইকোনমি ফোরকাস্ট বা গ্রোথে কোনো প্রভাব পড়বে কিনা, এবং এর সাথে এমপ্লয়মেন্ট রেট বা জব মার্কেট বিশেষ করে প্রভাবিত হতে পারে কিনা। আপনাদের সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ। ধন্যবাদ কাইয়ুম খান। কাইয়ুম খানের এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমার কাছে আরও দুটো প্রশ্ন আছে, আমি চট করে প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। তাসনিম আফিফা ঢাকা থেকে প্রশ্ন করেছেন যে, আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব আসরের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল, এবং শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক শক্তি হিসেবেও তারা বেশ শক্ত অবস্থান তৈরি করেছিল। এখন ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে চূড়ান্তভাবে বেরিয়ে গেলে সেটি আসলে ইউরোপীয় ইউনিয়নকে কতটুকু দুর্বল করবে, এবং একই সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক পরিস্থিতি কি হতে পারে? ঠিক একই রকম প্রশ্ন করেছেন মুকুল সর্দার, ইমেলে পাঠিয়েছেন, তিনি খুলনা থেকে প্রশ্ন করেছেন। বলছেন যে, ইউরোপের রাজনৈতিক অঙ্গনে ব্রেক্সিট বহুল আলোচিত একটি বিষয়। প্রশ্ন হচ্ছে যে, ব্রেক্সিট বাস্তবায়িত হলে ইউরোপীয় ইউনিয়নে কোন ধরনের প্রভাব পড়তে পারে, বা আদৌ কোনো প্রভাব পড়বে কি না? অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা কতটা ইতিবাচক ছিল? ব্রেক্সিট বাস্তবায়িত হলে ইউরোপের অর্থনীতি বা রাজনীতিতে কি বিশেষ কোনো পরিবর্তন আসতে পারে? আমি প্রথমেই ডক্টর সেলিম জাহানের কাছে যাচ্ছি।
ধন্যবাদ আপনাকে। আমি তিনটে প্রশ্নকেই একত্রে নিচ্ছি এবং তিন ভাবে জবাব দিচ্ছি। একটি হচ্ছে যে, একটি প্রশ্নের, তিনটে প্রশ্নেরই একটি মূল বিন্দু হচ্ছে যে, এই যে ব্রেক্সিট যদি বাস্তবায়িত হয় তাহলে ব্রিটেনের অর্থনীতিতে প্রভাব কতটা পড়বে। তো এখানে দুটো তিনটে ব্যাপার গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে স্বল্পমেয়াদী প্রভাবের কথা। তো সেক্ষেত্রে অনেকেই প্রাকলন করছেন যে, স্বল্পমেয়াদী ব্রেক্সিট যদি বাস্তবায়িত হয় তাহলে পরে ব্রিটেনের যে মুদ্রাস্ফীতি সেটা প্রায় 2% বেড়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে, ব্রিটেনের যে পারিবারিক যে ক্রয় ক্ষমতা, পারিবারিক আয় যেটা আছে, সেটাও হয়তো £400 মতো বছরে কমে যেতে পারে। এখন মনে রাখতে হবে যে এগুলো প্রাক্কলন, এবং সত্যিকার অর্থে আমরা আসলেই কতটা কি হবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রভাবটা বেশ সুদূরপ্রসারী। আর দীর্ঘমেয়াদে বলা হচ্ছে যে, ব্রেক্সিট যদি বাস্তবায়িত হয় তাহলে ব্রিটেনের যে জাতীয় আয়ের যে প্রবৃদ্ধি সেটা প্রায় 4% কমে যাবে, এবং এটাও বলা হচ্ছে যে আগামী 15 বছরে প্রতি বছর ব্রিটেনের জাতীয় আয় £400 বিলিয়ন কমে যাবে। সুতরাং বোঝা যাচ্ছে যে, অন্তত জাতীয় আয় প্রবৃদ্ধির দিকে থেকে, মুদ্রাস্ফীতির দিক থেকে, এবং ব্রিটেনের একটি সাধারণ পরিবারের প্রভাবের দিক থেকে এর একটা বড় প্রভাব পড়বে। আরেকটি যে ব্যাপার এই আমি অর্থনৈতিক প্রভাবের ক্ষেত্রে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে, কর্মনিয়োজনের ক্ষেত্রে কি প্রভাব পড়বে। তো সেই সম্পর্কে এখনো পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এটা জানা যাচ্ছে যে মূলধন পুঁজি ব্রিটেনকে ছেড়ে ইউরোপের নানান রাজধানীতে চলে যাচ্ছে, প্যারিসে চলে যাচ্ছে, ভিয়েনাতে চলে যাচ্ছে, বহু ব্যবসায়ী প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। সুতরাং এটার একটা প্রভাব পড়বে। দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছে যে, ইউরোপীয় ইউনিয়নের উপরে কতটা প্রভাব পড়বে, ইউরোপীয় ইউনিয়নকে এটা দুর্বল করবে কিনা, অর্থনৈতিক মুক্তির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন কতখানি ভূমিকা রেখেছে। তা এখন ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে একটি মোর্চা, এবং সেই মোর্চার মধ্যে জার্মানি, ফ্রান্স, তাদের মতো গুরুত্বপূর্ণ শক্তি রয়েছে। তো এই মোর্চাকে যদি আমরা একটি একক হিসেবে দেখে নেই, তাহলে ব্রিটেনের ব্রেক্সিট থেকে বেরিয়ে যাওয়ার ফলে ব্রিটেনের উপরে যতখানি প্রভাব পড়বে, নিশ্চয়ই এই মোর্চার উপরে ততখানি প্রভাব পড়বে না। এবং এই মোর্চার সবচেয়ে বড় সুবিধে ছিল যে, এখানে একটা অবাধ পুঁজির যাতায়াত ছিল, অবাধ অভিগমনের একটা সুযোগ ছিল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি একক হিসেবে এরা কাজ করেছে। সুতরাং ব্রিটেন চলে গেলেও আমার মনে হয় না যে ইউরোপীয় ইউনিয়নের উপরে তার একটা বিরাট প্রভাব পড়বে, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি যে ব্রিটেনের তাতে ক্ষতিগ্রস্ত হবে।
জি, আমি অধ্যাপক দেলওয়ার হোসেনের কাছে যাচ্ছি, এর রাজনৈতিক যে মাত্রাটি সেই সম্পর্কে কিছু বলতে, এই প্রশ্নের গুলোর আলোকে।
ধন্যবাদ। এই রাজনৈতিক বিষয়টি বা কূটনৈতিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আপনার ব্রেক্সিটের ফলে ইউরোপিয়ান ইউনিয়ন এবং গ্রেট ব্রিটেন উভয়ই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটি খুব পরিষ্কার। আমরা আমরা লক্ষ্য করেছি যে, আপনি যদি স্নায়ুযুদ্ধের সমাপ্তির পর যে বিশ্ব ব্যবস্থাটা আমরা দেখছিলাম, সেখানে কিন্তু সবাই চিন্তা করছিল যে, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যদিকে জাপান, একটা একটা থ্রি ইমার্জিং সেন্টার তখন ছিল। সেটা আর্লি 90s এর কথা বলছি। আস্তে আস্তে কিন্তু তখন আমরা দেখলাম যে, চায়নার ইমার্জেন্স এবং আর ইন্ডিয়ার ফলে এটা কিছুটা ডাইলিউটেড হয়েছে। তারপরে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন একটা শক্তিশালী পক্ষ ছিল, কিন্তু আজকে যখন 2016 পর থেকে ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন তার যে অত্যন্ত শক্তিশালী সদস্য রাষ্ট্রকে হারাচ্ছে, তখন কিন্তু আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এমনিতে একটা প্রতিযোগিতার মধ্যে আছে আপনার চীনের কাছ থেকে বা আরো অন্যান্য উদীয়মান শক্তির কাছ থেকে, এবং অধুনা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব যেভাবে ন্যাটো এবং ইউরোপের বিভিন্ন তাদের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্রদের ব্যাপারে যে ধরনের প্রস্তুতি চলছে তাতে করে কিন্তু ইউ একটা খুবই পরিষ্কার ভূরাজনৈতিক একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ছে, এবং সেখানে এই এটিকে আমি এক ধরনের ভাঙ্গনই বলবো যে এই আপনার ইউকের মতো একটি শক্তি যখন চলে যাবে তখন স্বাভাবিকভাবে ইউরোপিয়ান ইউনিয়নের যে ডিপ্লোম্যাটিক বা যে এর যে ভূরাজনৈতিক যে ক্যাপাসিটি বা এর যে সেখানে কিন্তু আমরা ইউ কে আগের মতো একটা শক্তিশালী পক্ষ হিসেবে দেখছি না, এটি একটি বিষয়। আর দ্বিতীয়ত ইউর সঙ্গে ইউকে থাকার ফলে ইউকের একটা যে একটা ঐক্যবদ্ধ শক্তি ছিল সেটা কিন্তু ইউকে হারাবে, এবং ইউকে এককভাবে আবার নতুন করে বিশ্ব রাজনীতিতে বা বিশ্ব ব্যবস্থায় তার যে ভূমিকা সেটিকে তৈরি করতে হবে সেটি খুব সহজ হবে না, কারণ বর্তমান বিশ্ব বাস্তবতায় আমরা একটা যে ধরনের মাল্টিপোলারিটি হচ্ছে এবং বিশ্বে অর্থনৈতিক যে প্রকৃতির যে সেন্টার সেটি এখন আটলান্টিক থেকে আমরা দেখছি সেটি প্যাসিফিক বা এশিয়া সেন্ট্রিক এমনকি সাউথ এশিয়ার দিকে আছে। তো ফলে এই এই রকম একটি বাস্তবতায় আমার কাছে মনে হয় যে এই ব্রেক্সিট একটা বড় ধরনের আপনার জিওপলিটিক্যাল এবং ডিপ্লোম্যাটিক একটা ধরনের চেঞ্জ নিয়ে আসছে, এবং সেটির ব্যাপারে কতটা ইউ অথবা ইউকে নিশ্চয়তা তাদের একটা ভাবনা থাকবে। আমার মনে হচ্ছে যে বিশ্ব রাজনীতির বাস্তবতায় ইউর যে রোলটা সেই রোলটা তারা আগের মতো প্লে করতে পারবে না, এবং এই এই ধরনের একটা সংখ্যা তো আছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই এই ব্রেক্সিটের ব্যাপারে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বলা হচ্ছে যে এখানে ব্রেক্সিটের বিষয়টা যেভাবে প্রলম্বিত হচ্ছে যেভাবে জটিল হচ্ছে তাতে করে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে অন্যান্য রাষ্ট্রের এই ধরনের সরে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু বলা হচ্ছে যে এটা একটা ব্রেক্সিট একটা ভ্যাকসিনের মতো কাজ করছে, অর্থাৎ এই ব্রেক্সিট প্রক্রিয়ার ফলে ইউর অন্য কোন সদস্য যদি এই ধরনের চিন্তা ভাবনা করে তাদের চিন্তাটাকে তারা আরো হয়তো ভাববেন যে এটা করা ঠিক হবে কিনা, মানে এখানে
যাওয়ার আগে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের চালচিত্র সম্পর্কে জানিয়েছেন লন্ডনের জনমত পত্রিকার প্রধান সম্পাদক নাহাস পাশা। শোনা যাক নাহাস পাশা কি বলছেন।
আসলে ব্রেক্সিট নিয়ে এখন পুরোপুরি একটা ভীতিকিচ্ছিরি অবস্থা, কারণ এই সদ্য সমাপ্ত হওয়া যে ইউরোপিয়ান পার্লামেন্টের যে ইলেকশন গেল এই নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভোটারের সংখ্যা অনেক কমেছে, প্রায় 15% ভোটার লেস ওদের ইয়ে, এবং লেবার পার্টি ও একইভাবে দুইটা মেইন স্ট্রিম মূলধারার যে দুটো পার্টিরই কিন্তু বড়াডুবি হয়েছে। নতুন গঠন করা ব্রেক্সিট পার্টি খুবই ভালো করেছে, ওদের 29 জন ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছে। এই পার্টি মাত্র মাস দুয়েক আগে এই পার্টির জন্ম, এবং এই পার্টির নেতৃত্ব দিচ্ছেন নাইজেল ফারাজ, যিনি ইউকিপ নামে একটা পার্টি, যারা নাইজেল ফারাজ সবসময় ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার জন্য ক্যাম্পেইন করে আসছেন অনেকদিন, দীর্ঘদিন থেকে। তিনি নিজেও একজন ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট। তো এই হিসাবে এই ব্রেক্সিট ইস্যুতে এইবার যে রায়টুকু হলো গত ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে, এতে বোঝা গেছে মানুষ, বেশিরভাগ মানুষ মূলধারার পার্টিগুলোর উপর খুবই অসন্তুষ্ট, কারণ তারা এই বিষয়টা নিয়ে কোনো সমাধানে যেতে পারতেছেন না বলেই তারা ব্রেক্সিট পার্টিকে ভোট দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন হয়তো হতো না যদি আমরা এর আগে একটা ডিল হয়ে যেত ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার, কিন্তু এই নির্বাচনে ব্রিটেন অংশগ্রহণ করতে হয়েছে যেহেতু এই বেরিয়ে আসার সময়টা আরো দীর্ঘায়িত হয়েছে, এই জন্য বাধ্যতামূলকভাবে ব্রিটেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে।
জি, সে কথাই আমরা বলছিলাম যে ব্রিটেনে ব্রেক্সিট যে পরিকল্পনা সেটি পুরোপুরি বাস্তবায়িত না হওয়ার কারণে ব্রিটেন ভোট দিয়েছে ইউরোপীয় পার্লামেন্টে, এবং এর প্রভাবে আমরা লক্ষ্য করছি যে ব্রেক্সিট পার্টি যথেষ্ট আসন পেয়েছে, যদিও এটা সংখ্যাগরিষ্ঠ নয় মোটেই। তো সুজা মাহমুদ, আপনার মন্তব্য কী হবে?
বিষয়টা এইভাবে যদি নেওয়া যায়, আমরা অর্থনৈতিক বিষয়টাও দেখলাম, রাজনৈতিক ব্যাপারটাও এসে যাচ্ছে সেখানে, তবে ব্রেক্সিট পন্থী বা ব্রেক্সিট পার্টি যেটি, সেটির একটা দিক উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে তাদের ভোটের সংখ্যা হচ্ছে 35%, অর্থাৎ ব্রেক্সিট করার পক্ষে নাইজেল ফারাজ যে দাবিটি করছেন, আর অন্যদিকে হচ্ছে যারা থাকতে চাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে তাদের সম্মিলিত পার্সেন্টেজ হচ্ছে 40%, অর্থাৎ দেখা যাচ্ছে যে এখনো ব্রিটেন দ্বিধা বিভক্ত ব্রেক্সিটের পক্ষে। যদিও মনে হচ্ছে যে ব্রেক্সিট হয়েই যাবে এমন একটা সম্ভাবনা আছে, যার কারণে আমরা দেখছি যে টেরেসা মেয়ের পদত্যাগের পরপরই ইউরোপিয়ান ইউনিয়নের ব্রাসেলসে গতকালকে যে বৈঠকটি হয়েছে এবং সেখানে যেভাবে কথাবার্তাগুলি এসেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি জাঙ্কার, যিনি ইউর লিডার বা প্রেসিডেন্ট ব্রাসেলসে, তিনি বলেছেন টেরেসা মেয়ের সাথে যে সংক্ষিপ্ত বৈঠকটি হয়েছে সেখানে স্পষ্টত এটি বেরিয়ে এসেছে যে দেয়ার উড বি নো নেগোসিয়েশন, অর্থাৎ আর নেগোসিয়েশনের সুযোগ থাকছে না। ইতিমধ্যেই ফ্রান্স বলেই বসেছে যে তারা যত তাড়াতাড়ি পারে ব্রেক্সিট হোক এবং এই ব্যাপারে আর কোনো ধরনের আলাপ আলোচনা হতে পারে না এবং আমরা আমাদের দরজা বন্ধ করে দেব। আবার জার্মানি বলছে না, আমরা কিছুটা সময় হয়তো যুক্তরাজ্যকে দেব ব্রেক্সিট বিষয়টি আলাপ করার জন্য। তো সেই ক্ষেত্রে যেটা মানে আমরা মনে করছি যে আগামীতে লিবারেল ডেমোক্রেট যে দাবিটি করছে নতুন করে রেফারেন্ডামের জন্য, এবং সম্প্রতি এই ইউতে ইলেকশনে লেবারের পরাজয় হওয়ার পিছনের এখন যেটি হচ্ছে জেরেমি কর্বিনের উপরে চাপ পড়েছে যে তিনি যেন নতুন করে রেফারেন্ডামের দাবিতে নতুন নির্বাচন দাবি করেন, অর্থাৎ একটা সামগ্রিকভাবে রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসছে, পাশাপাশি অর্থনৈতিক পরিবর্তন তো আছেই।
জি,
কারণ ব্রেক্সিট হলে শুধু ইউকে বা যুক্তরাজ্যের যে ক্ষতিগ্রস্ত বা লাভবান হবে তা নয়, এটা সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতিতে একটা প্রভাব পড়বে
নিশ্চয়ই,
কারণ WTOতে নতুন করে হয়তো দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক আলাপ আলোচনায় যেতে হবে ব্রিটেনকে অর্থনীতির কারণে। সামগ্রিকভাবে অন্যান্য সেক্টর গুলাতে, অর্থাৎ অর্থনৈতিক সেক্টর গুলা যেখানে ধরা যায় শিপিং অথবা কার ম্যানুফ্যাকচারিং অথবা নর্দার্ন আয়ারল্যান্ডকে নিয়ে যে ব্যাকস্টপের ব্যাপারটি রয়েছে, সমস্ত ব্যাপারগুলি কিন্তু এখন একটা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। কেননা 5,000 মানুষের চাকরি জব চলে যাবে যদি ফিশিং এর বিষয়টি নতুন করে আবার সিদ্ধান্ত না নেওয়া হয়। এই এই এবং আমরা জানি যে ব্রিটেন জার্মানি থেকে প্রচুর গাড়ি আমদানি করে থাকে, যেমন টয়োটা গাড়ি প্রায় 13% আসে জার্মানি থেকে ব্রিটেনের মার্কেটে। সুতরাং সমস্ত কিছু মিলিয়ে একটা অর্থনৈতিক বিপর্যয় সম্মুখীন হতে পারে এবং সেটি এফেক্ট করবে সারা বিশ্বকেই, এবং ব্রিটেন আশা করছে যে চীন এখানে হয়তো তাদের বিনিয়োগ বাড়িয়ে দেবে
সংক্ষিপ্ত রাখার, কারণ অনেকেই প্রশ্ন মন্তব্য করছেন। লন্ডন থেকে কবি এবং কলামিস্ট শামীম আজাদ মন্তব্য করেছেন ব্রেক্সিট সম্পর্কে, শুনে যাক শামীম আজাদ কি বলছেন।
ধন্যবাদ আনিস, আসলে আপনাকে কি বলবো, মাত্র আমি গ্রিস থেকে ফিরেছি, এখনো সুস্থির হয়ে বসতে পারিনি, তার মধ্যে এই প্রশ্নটা করে আমার সঙ্গে সঙ্গে মনে হলো যে দেশ থেকে এসেছি সেই মনীষীর কথাটি বলি। অ্যারিস্টটল বলেছিলেন যেখানে কোনো জরিপ করা হচ্ছে বা কোনো মতামত দেওয়া হচ্ছে সেখানে 51% এবং 49% এরকম যদি হয় ভোটের ব্যাপারটা, তাহলে সেটা নাকি ডেমোক্রেসি নয়, এটা গণতন্ত্র নয়। তো আমাদের যে ব্যক্তিটা হয়েছে এখানে 51% ভোট পেয়ে আসলে ব্রেক্সিটের পক্ষে মতামত দিয়েছে জনগণ। তো প্রথম থেকে এটা প্রশ্ন ছিল, কারণ হয়ে যাওয়ার পর দিন থেকেই তো মানুষ একেবারেই মানে অত্যন্ত প্রতিবাদ করেছে। মজা হলো ব্যাপারটা এই যে সবচেয়ে তো তরুণ প্রজন্ম বেশি, তরুণ প্রজন্মের প্রথম কথা হলো সবসময় ভোটে অনীহা দেখিয়েছে, যেই না ফলাফল এটা হয়েছে পরদিন যে যে প্রতিবাদ হয়েছে সমস্ত লন্ডনে সেটার জনসমাগমের মধ্যে তরুণ ভাগই হচ্ছে তার 90%। তো এইসব কথা যখন আমরা চিন্তা করি যে আসলে কি করে ব্রেক্সিট এর মধ্যে মানুষ মত দিল, কেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে চাই, জানিস আপনাকে বলি, মানে দুটো ইস্যু তারা খুব ভালো করে ধরেছে, একটা হচ্ছে পরিবেশ এবং আরেকটা হচ্ছে ইমিগ্রেশন, এবং দুটোই কিন্তু এই যে নাইজেল ফারাজ ইউকিপ পার্টি ছিলেন, এখন তো ব্রেক্সিট পার্টি করেছেন, প্রচন্ড সমালোচিত হয়েছেন, কিন্তু তার যে দুটো ইস্যু ছিল দুটোই কিন্তু একেবারে মিথ্যার মায়া জালে ভর্তি, সেটাও আবার বলা হয়ে থাকে একটা জিনিস। আমরা তো জানি যে যে লর্ড অফ দ্য রিংস যে একটা ছবি ছবি আছে না, ছবির মধ্যে যে জিনিসটা ব্যবহার করা হয়েছে সেটা হলো যে বলে ওরা ছবির ভাষায় ফোর্স পার্সপেক্টিভ ফর ফলস অ্যাসাম্পশন, তো ওরা তো তৈরি করে একটা জিনিস দেখিয়ে দিতে পারে ছবিতে। এই আমাদের এই ব্রেক্সিট ভোটের সময় এই ব্যাপারটা করেছে এই নাইজেল ফারাজের গ্রুপ, এবং যারা কট্টর পন্থী, যারা যারা বিত্তবান, যারা যারা ভোট দিয়েছে, এবং যারা বুড়ো মানুষ, যারা যারা এক কথায় মানে যারা অবসরপ্রাপ্ত, তাদের কাছে ভয় দেখানো হয়েছে এই ইমিগ্রেশন দিয়ে। আমরা যদি মনে করি যখন মানে এই ভোটটা হলো, তখন যেভাবে আমরা প্রোপাগান্ডা দেখেছি, যেভাবে প্রচার দেখেছি টেলিভিশনে, মনে হচ্ছিল যে সমস্ত বোধহয় অভিবাসীরা সব নিয়ে যাবে, কিন্তু সত্যিকার ঘটনা কি? সত্যিকার কথা হচ্ছে ওরা বলেছে এনএইচএস ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এই মানে অভিবাসিত জনগণ সব নিয়ে নিচ্ছে। সত্যিকার কথা পরে বোঝা গেল, সেটা হলো এই যে এইজিং পপুলেশন, বয়স্ক পপুলেশন, জনসংখ্যা যারা চলে যাচ্ছে, তাদেরকে তাদের জায়গাটা ভরাট করার জন্য যে পরিমাণ অভিবাসিত এই দেশে আছেন, এরা একেবারে যথার্থ।
তো এই প্রসঙ্গে যে শামীম আজাদ যে কথাগুলো বললেন, যে ভোটের এই যে সামান্য তফাতটুকু তিনি অ্যারিস্টটলকে উদ্ধৃত করে বললেন, সেই পার্থক্যটা কিন্তু সরাসরি কিছু নির্দেশ করে না। আরেকটি বিষয় তার কথা থেকে উঠে এসেছে, সেটি হচ্ছে একটি উগ্র জাতীয়তাবাদের বিষয়টি, এবং যেটি বিশ্বব্যাপী বোধ করি এখন এটা লক্ষ্য করা যাচ্ছে। ডক্টর সেলিম জাহান, আপনি কি বলবেন?
আমার মনে হয় যে শামীম যে কথাগুলো বললো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অন্তত তিনটে কথা ওর যে পর্যবেক্ষণ সেখান থেকে বের করে নিয়ে আসতে যাচ্ছি। একটি হচ্ছে যে একটি কথা সে খুব ভালো করে উল্লেখ করেছে, সেটা আমরা এই যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও দেখেছি, তরুণ প্রজন্ম এই যে ভোটদানের ব্যাপারে তাদের যে অনীহা, এবং আমরা জানি যে ব্রেক্সিটের যখন সেই ভোটদান হলো তখন বৃদ্ধরা যে পরিমাণে ভোটদান করেছেন তরুণেরা সে পরিমাণে করেননি, এবং একটা বিভাজন ছিল, ব্রেক্সিটের পক্ষে বেশিরভাগই বৃদ্ধরা ভোটদান করেছেন এবং তরুণেরা বিপক্ষে, এবং তরুণেরা পক্ষে ভোটদান করেছেন। পরে তারা এটার বিরুদ্ধে গিয়ে নানান রকম ভাবে আন্দোলন করেছেন, সেটা সত্যি কথা, কিন্তু এই যে তরুণ প্রজন্মের যে অনীহা ভোটদানের ব্যাপারে বা সরাসরি প্রত্যক্ষভাবে সিদ্ধান্তে অংশগ্রহণের ব্যাপারে, এটা কিন্তু আমার মনে হয় রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকে একটা চিন্তা করার বিষয়। দ্বিতীয়ত এই যে অভিবাসনের যে কথাটি উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে যে এই অভিবাসনের বিরুদ্ধে একটা উগ্র জাতীয়তাবাদ শুধুমাত্র ব্রিটেনে নয়, এটা আমরা ইউরোপের অন্যান্য দেশে দেখেছি, এবং আমি যদি বলি যে এশিয়ার বিভিন্ন দেশেও কিন্তু প্রত্যক্ষ করা যায়। তো এই যে ব্যাপারটি যেখানে মানুষের বিরুদ্ধে একটা দেয়াল তোলার ব্যবস্থা হচ্ছে, সেটা আমরা যুক্তরাষ্ট্রেও দেখতে পেরেছি, এটা আমার মনে হয় চিন্তা করার বিষয় আছে। কারণ পুঁজিকে আমরা অবাধ করে দিচ্ছি, কিন্তু অভিবাসনের ব্যাপারে আমরা নানান রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করছি, এবং সেটা আমার মনে হয় যে একটা এই ব্যাপারে একটা বড় রকমের ভূমিকা রাখবে। আর তৃতীয় যে কথাটি বলতে চাচ্ছি যে ব্রেক্সিটের ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে ব্রিটেনে একটি নির্বাচন হতে যাচ্ছে, এবং ব্রিটেনে সেই নির্বাচনে আমরা অন্তত পক্ষে যে সমস্ত প্রার্থী তেরেসা মেয়ের দলের তাদেরকে দেখতে পাচ্ছি, তারা নানান রকমের কথা বলছেন, বরিস জনসন সেখানে কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে সাজিদ সিং সেখানে কথা বলছেন। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় যে দেখতে হবে, সত্যিকার কথা আমি মনে করি যে এই ব্রেক্সিট যদি হয় তাহলে তার প্রভাব সুদূরপ্রসারী হবে, কারণ তখন এই যে বিশ্বের যে বাণিজ্য ব্যবস্থা সেটা সম্পর্কে আলোপ আলোচনা হবে, বহুপাক্ষিক বহু প্রতিষ্ঠান দুর্বল হয়ে যাবে, দ্বিপাক্ষিকভাবে নানান বিষয়ের অবতারণা করা হবে, এবং সমস্তটা মিলিয়ে আমার মনে হয় খুব জটিল একটা ব্যাপারের মধ্যে আমরা যাচ্ছি। এটা শুধু ব্রিটেন বা ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা সারা বিশ্বের উপরেই একটা রাজনৈতিক এবং সামাজিক প্রভাব ফেলবে।
অধ্যাপক দেলওয়ার হোসেন, আপনি কি মনে করেন?
আমি 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 একমত যে আসলে আমি যেটা মনে করি একজন আন্তর্জাতিক সম্পর্ক ছাত্র হিসাবে যে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের যে এক্সপেরিমেন্টটা এটা কিন্তু অত্যন্ত ক্রিয়েটিভ একটা এক্সপেরিমেন্ট, এবং এখানে সুপারন্যাশনাল বডি হিসেবে আমি মনে করি যে মানে এই আন্তর্জাতিক সম্পর্ক ইতিহাসে কিন্তু এই ধরনের কোন অর্গানাইজেশন ছিল না যে অর্গানাইজেশনের মাধ্যমে একটা অঞ্চল অত্যন্ত মানে পরিকল্পিত ভাবে একটা আঞ্চলিক যে আন্তনির্ভরশীলতা এবং আঞ্চলিক ভাবে যে অবাধ পুঁজি এবং মানুষের যে মুভমেন্টের একটা সুযোগ তৈরি করেছিল, মানে এর বেনিফিট কিন্তু পুরো ইউরোপ পাচ্ছিল, এবং এইরকম একটি প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়া বা এটিকে আস্তে আস্তে আপনার আরো বেশি অপ্রাসঙ্গিক করার চেষ্টা করাটা আমার কাছে মনে হয় যে এক ধরনের এই যে প্রগতিশীলতার বিরুদ্ধে একটি এক ধরনের অবস্থান, কারণ আজকে যে আপনি যে বিষয়গুলো আসছে ইউর বিরুদ্ধে বা ব্যক্তিদের পক্ষে যেগুলো দুজন আলোচক বললেন যে এই যে উগ্র জাতীয়তাবাদ কিংবা ডানপন্থী, যদিও আপনার এই যে সদ্য সমাপ্ত পার্লামেন্ট নির্বাচন ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থী এবং উগ্র বামপন্থীরা পারেনি, তার এই যে শক্তিগুলো ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের এই জাতীয় রাজনীতিতে বেশ ভালোভাবে কিন্তু সামনে আসছে, আপনি ফ্রান্স থেকে শুরু করে অস্ট্রিয়া সহ ফলে আমার কাছে মনে হয় যে এই কথাগুলো অত্যন্ত জরুরি, এবং বর্তমান বিশ্ব বাস্তবতায় এদিকে যদি আমরা সিভিলাইজেশনের দিক থেকে চিন্তা করি অথবা মতাদর্শী জায়গা থেকে চিন্তা করি এমনকি রাজনৈতিক জায়গা থেকে চিন্তা করলেও এই যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে ব্রেক্সিটের মতো বিষয়গুলো ঘটছে বা ঘটানো হচ্ছে বা যেটি এত এত বিতর্কিত যে এত পোলারাইজ, ফলে আমি মনে করি যে ব্রিটেনের রাজনীতি বলেন বা ইউরোপের রাজনীতি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন আছে, এবং সেখানে এই ধরনের গ্রেটার এন্টিটি ইউরোপিয়ান ইউনিয়নের মতো সেগুলোকে ধরে রাখার প্রয়োজন, এইগুলো আমরা তো অন্যান্য অঞ্চলে রেপ্লিকেট করার কথা বলছি, সেখানে আবার ইউরোপে যদি এটা এরকম চাপে পড়ে আমি মনে করি সেটি মানবতার জন্য বা মানব সভ্যতার জন্য একেবারে মোটেও এটি ইতিবাচক চিন্তা বা ইতিবাচক ধারা হতে পারে না।
জি, সুজা মাহমুদের কাছে যাচ্ছি, এই যে নির্বাচনের যে ফলাফল অর্থাৎ ব্রেক্সিট সম্পর্কে যখন গণভোট হয়েছিল এর যে সামান্য তফাৎটুকু, এবং এখন এই পরিস্থিতিতে যখন ব্রিটেনের রাজনীতিতে একটা বড় রকমের জটিলতা সৃষ্টি হয়েছে, তখন ব্রিটেনের জনগণ কি ভাবছেন? সুজা মাহমুদ,
না ব্রিটেনের জনগণের ভাবার সাথে সাথে আমি আমার পূর্ববর্তী বক্তাদের বক্তব্যের সমর্থনে আরেকটা কথা বলবো,
সেটি
হচ্ছে যে ন্যাশনালিস্ট পপুলিজম ভার্সেস গ্লোবালিজম। মূলত আমরা যদি লক্ষ্য করি যে পপুলিস্টদের একটি উত্থান হয়েছে ইউ নির্বাচনে, লক্ষ্য করলে দেখব যে 751টা আসনের মধ্যে 218টা আসনে জিতেছে এই পপুলিস্টরা, এদের মধ্যে রয়েছে চরম দক্ষিণপন্থী থেকে চরম বা একেবারে অতি বামপন্থী পর্যন্ত। এটি কিন্তু একটি উল্লেখযোগ্য ঘটনা, যে কথাটা শামিমাপা বলছিলেন যে তরুণদের পার্টিসিপেশন বা অনীহা দুটোই ঘটছে। এর পেছনে আরেকটি কারণ হচ্ছে যে এই দেশের প্রেক্ষাপট থেকে আমরা লক্ষ্য করছি যে একটা ভাঙনের অশনি সংকেত হয়তো দেখা দিচ্ছে, যেমন নিকোলা স্টার্জেন স্কটল্যান্ডের যিনি স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা, তারা 6টি আসনের মধ্যে 3টি আসন পাওয়ায় এখন তারা নতুন করে বলছেন যে এখন আবার নতুন করে স্কটল্যান্ড ব্রিটেনের সাথে থাকবে কি থাকবে না বিষয়টি নিয়ে বিবেচনা করা যেতে পারে বা রেফারেন্ডাম ডাকা যেতে পারে। এটি কিন্তু একটি ভয়াবহ ঘটনা ঘটবে যদি ব্রিটেন থেকে স্কটল্যান্ড বেরিয়ে যায় বা সেই ধরনের রেফারেন্ডাম করতে পারে। আরেকটা দিক হচ্ছে অর্থনৈতিকভাবে এনএইচএস যেটি গর্বের বিষয় ছিল ব্রিটেনের স্বাস্থ্যসেবার ক্ষেত্রটি, সেখানে কিন্তু দারুণভাবে একটা দুর্ভিক্ষের মতো চলছে, ডাক্তার বা নার্স যে হারে কমে গেছে এবং তাদের সার্ভিসটা যে হারে এখন বাধাগ্রস্ত হচ্ছে বারবার, সেটিও কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার, কারণ স্বাস্থ্যসেবার মান যত কমবে বা যত ঘাটতি দেখা দেবে প্রফেশনালসদের ততই কিন্তু ব্রিটেনকে বিপদে পড়তে হবে এবং তখন তাকে আবার ফিরে যেতে হবে অন্য অন্য দেশের দিকে, ভারত বাংলাদেশ বা অন্য দেশের দিকে। সেটির সাথে সাথে ট্রেড, নতুন করে যখন ট্রেড তৈরি হবে, ফ্রি ট্রেড এর ব্যাপারটি, সেটি নিয়েও তাদের একটা আতঙ্ক রয়েছে। আরেকটি আতঙ্ক রয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের সম্পর্কের উপরে। আমার মনে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ব্রিটেন থেকে যে ভাবনাটা এখন উদ্বেগজনক হয়ে উঠেছে যে পরবর্তী অর্থনীতিতে যে ব্যাখ্যাটি একটু আগেই প্রথম দিকেই সেলিম জাহান সাহেব দিয়েছিলেন যে যে হারে ঘাটতি দেখা দেবে আগামী 15 বছরের মধ্যে সেটিকে কি করে প্রতিহত করবে বা সেটিকে সেই সমস্যার সম্মুখীন কিভাবে হবে ব্রিটেন, সেটি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করছেন এখানকার অর্থনীতিবিদ বিশেষজ্ঞ।
হ্যাঁ, আমরা এবার যাচ্ছি, আমাদের আরেকজন প্রশ্নকর্তা আছেন ম্যানচেস্টার থেকে, আলমগীর হক। হ্যালো
হ্যালো
হ্যালো, আমি আলমগীর হক বলছিলাম ম্যানচেস্টার থেকে। আমরা এই ব্রেক্সিট নিয়ে বেশ আশ্চর্যজনক অবস্থার ভেতর দিয়ে ইংল্যান্ড দীর্ঘ সময় এবং অর্থ সম্পদ নষ্ট করে শেষ তক প্রধানমন্ত্রী তেরেসা মে পদত্যাগ করলেন, হয়তো আমাদের আরো ডুবিয়ে গেলেন। এখনো মনে আছে আমাদের এই ম্যানচেস্টারে 4 বছর আগে 23 জুনে যে রেফারেন্ডাম, ওতে আমরা প্রায় 60.4% আমরা ভোটে রায় দিয়েছিলাম যে আমরা ইউরোপে থাকার পক্ষে, কিন্তু সার্বিক ভোটে মানুষ 53.4% ভোটে ইউ ত্যাগ করার পক্ষে রায় দিয়েছিলেন। কিন্তু ছাত্রবিধ দেখা যাচ্ছে যে যে পার্সেন্টের যে ব্যবধান সেখানে দেখা যাচ্ছে কিছু অল্প পার্সেন্টেই তারা দেশটাকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে এবং তাদের এই স্বাধিকারত্ব, তাদের এই পূর্ণবয়স্ক ব্রিটেনের একটা জাতীয় অবস্থার দেখে নিজেদের চেয়েছে। এখন অবস্থার দেখে মনে হচ্ছে ব্রিটেন ব্রিটিশ রাজনীতিতে জাতীয় উগ্রপন্থা কি এগিয়ে আসছে? যখন প্রত্যক্ষ করি সাম্প্রতিক ইউরোপিয়ান ইউনিয়নের ভোটে ব্রিটেনের জনগণ আবার রায় দিয়েছে ব্রেক্সিট পার্টিকে, যে পার্টি গঠন হয় বিভিন্ন পার্টির থেকে আসা একটা সমন্বয়ে গঠিত ব্রেক্সিটকে ত্বরান্বিত করার অভিপ্রায়ে ব্রেক্সিট পার্টি তৈরি হলো, তারাই জিতে গেল। ব্রিটেন যদি ইউরোপ থেকে সরেও যায়, আপনাদের মনে হয় কি খোদ ইউরোপেও একটা নেতিবাচক ইম্প্যাক্ট পড়বে, কি অর্থনৈতিক কি ডিপ্লোম্যাটিক? আপনাদের সকলকে ধন্যবাদ।
হ্যাঁ ধন্যবাদ,
খুব ভালো প্রশ্ন করেছো।
হ্যাঁ ধন্যবাদ আলমগীর হক আপনাকে। এবং এখানে একটা বিষয় চলে আসে অবশেষে, যে ইউরোপীয় ইউনিয়নের বিষয়টি আসে, যে ইউরোপীয় ইউনিয়নে এর অর্থনৈতিক কিংবা রাজনৈতিক প্রভাব কতখানি পড়বে। ডক্টর সেলিম জাহান বলেছেন যে অর্থনৈতিক প্রভাব ইউরোপীয় ইউনিয়নে যতখানি পড়বে সেটা অন্তত ব্রিটেনের যতখানি পড়বে তার চাইতে খানিকটা কম হতে পারে। কিন্তু এই যে রাজনৈতিক প্রভাবের কথা বলা হচ্ছে, অভিবাসন সংক্রান্ত একটা বিষয় উঠে এসেছে, যেখানে আমরা এর আগে দেখেছি যে জার্মানির চ্যান্সেলর অভিভাষণ বিষয়ে অনেক উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন এবং সেই কারণেই অনেকেই বলেন যে ব্রিটেন এই ব্যাপারে অনেকটা সতর্ক হয়ে গিয়েছিল। ডক্টর সেলিম জাহান,
আমার মনে হয় যে আমরা যখন ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলি, এটি একটি মোর্চা এবং এই মোর্চার মধ্যে সমস্ত দেশ কিন্তু একই রকম ভাবে শক্তিশালী নয়। সেখানে ফ্রান্স আছে, জার্মানি আছে, আবার অন্যদিকে আমরা জানি যে পোল্যান্ডের মতো দেশও আছে। তা এখন এই যে ব্রেক্সিট হওয়ার ফলে আমরা জানি যে এই যে মানুষের অভিবাসন, মানুষ পুঁজির যে আমি অর্থনৈতিক দিক থেকে বলছি পুঁজির যে আসা যাওয়া সেটা কমে যাবে। এবং আমরা জানি যে যখন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য ছিল বা সদস্য আছে ব্রিটেন, তখন পোল্যান্ড থেকে অন্যান্য দেশ থেকে লোকজন কর্মনিয়োজনের জন্য ব্রিটেনে এসেছে এবং ব্রিটিশ ছাত্রছাত্রীরাও হয়তো কাজের জন্য ইউরোপে গেছে। তো এখন এটা যখন ভেঙে যাবে বা এখানে যদি একটা বিরতি হয়, তাহলে পরে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের আমি বলি যে দুর্বলতর দেশগুলোর উপরে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে এবং সেটা আমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয়ত, যখন মোর্চা হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন বিশ্ব বাণিজ্য সংস্থায় কথা বলেছে বা অন্যান্য যে শক্তিশালী দেশগুলো অর্থনৈতিকভাবে শক্তিশালী চীন ভারত দক্ষিণ আফ্রিকা এদের সঙ্গে কথা বলেছে, তখন কিন্তু তারা একটা অখণ্ড শক্তি হিসেবে অখণ্ড একটা কণ্ঠস্বর নিয়ে কথা বলেছে। কিন্তু যে মুহূর্তে ব্রিটেন বেরিয়ে আসবে তখন কিন্তু দেখা যাবে যে সেখানে দ্বিপাক্ষিক ভাবে হয়তো আলোচনাগুলো হচ্ছে, ব্রিটেন একদিকে আলোচনা করছে ইউরোপিয়ান ইউনিয়ন আলোচনা করছে, এবং এই দ্বিপাক্ষিক আলোচনার যদি বেড়ে যায় তখন কিন্তু অন্যান্য দেশগুলোর মধ্যেও এরকম একটা মনোভাব গ্রহণ করতে পারে তারা যে মোর্চার অংশ না থেকে হয়তো বা দ্বিপাক্ষিক ভাবে আলোচনা করলে আমাদের ভালো হয়। তো সেটার কিন্তু একটা অর্থনৈতিক প্রভাব কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের ওপরেও পড়বে। তো এখন এই ব্যাপারগুলো খুব জটিল, শেষ পর্যন্ত কি দাঁড়াবে কেমন দাঁড়াবে আমরা এখন বলতে পারছি না, আমরা শুধু প্রাক্কলন করতে পারছি। কিন্তু আমার মনে হয় যে বিশ্ব অর্থনীতিতে এটার একটা প্রভাব পড়বে, কারণ ব্রিটেন এখন পর্যন্ত একটি অত্যন্ত শক্তিশালী দেশ অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, কূটনৈতিক দিক থেকে। সে যদি বিচ্ছিন্ন হয়ে যায় একটা মোর্চা থেকে তখন কিন্তু সেই মোর্চা এবং যে জগতের মধ্যে সেই মোর্চা আছে তার উপরে প্রতিক্রিয়া পড়বে।
কিছুক্ষণ আগে সুজা মাহমুদ একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, তিনি বলছিলেন যে স্বাস্থ্য খাতেই কিংবা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, সেখানে যে শ্রমবাজার যেখানে যারা কাজ করছেন সেখানেও কিছুটা ঘাটতি দেখা গেছে। এই সম্পর্কে কিছুক্ষণ আগে আলাপ হচ্ছিল শামীম আজাদের সঙ্গে লন্ডন থেকে। শামীম আজাদ কি বলছেন শোনা যাক।
স্বাস্থ্য খাতের কথা যেটা বলা হয়েছে যে আর পারা যাচ্ছে না এত খরচ, ব্যাপারটা কি এই যে ইউরোপ থেকে এত অভিবাসিত জনগণ এসেছে, আমাদের এশিয়ান যারা এসেছেন তারা সব মিলে বরং এই জাতীয় স্বাস্থ্য খাতকে বাঁচিয়েছেন, কারণ নার্স ছিল না, ডাক্তার ছিল না, প্যারামেডিক্স ছিল না, এই জায়গাগুলো কিন্তু এরাই কম বেতনের জায়গাগুলো এরাই পূর্ণ করেছেন। আসল কথা কি, আসল কথা হচ্ছে যে এই যে আমার তো এখন এই যে টনি ব্লেয়ারের কথা মনে হচ্ছে, জর্জ বুশের কথা মনে হচ্ছে, যে আসলে ব্যাপার হলো যে এই যে বানোয়াট ব্যাপারটা করা যায় যে সেটা তো আমরা জানি যে ইরাক যুদ্ধ এই এই আগ্রাসনটা কিভাবে করা হলো, যেগুলোর পেছনে কোনো সত্য ছিল না। আমাদের গণজাগরণ মঞ্চের সময় যে কিছু ফেসবুকে পোস্ট হলো, ছবি বানিয়ে দেওয়া হলো, এবার দেখা গেছে এই যে যারা অভিবাসিত জনগণের যে হাজার হাজার লাখ লাখ মানুষ যে সীমান্তের মধ্যে লাইন করে আছে, তখন যখন সাদা মানুষের চেহারা এসেছে তার উপরে পোস্টারটা ওরা দিয়ে দিয়েছে, কাজেই দেখা যাচ্ছে যে সব অন্য জায়গার মানুষ এসে ভিড় করে দাঁড়িয়েছে।
এই যে পক্ষপাতিত্বের কথা তিনি বললেন, উগ্র জাতীয়তা বোধের কথা, জাতীয়তাবাদের কথা তিনি বললেন, সে বিষয়ে আমি অধ্যাপক দেলওয়ার হোসেনের কাছে যাচ্ছি।
বিষয়টা আসলে বাস্তব, কারণ আমরা দেখছি যে এই যে জাতীয়তাবাদের যে নতুন ফর্ম, মানে আপনার আমরা বিশ্বায়নের যুগে বলছি বাস করছি, পাশাপাশি আমরা অনেক সময় পোস্ট ন্যাশনালিজমের কথা বলি, কিন্তু এই যে জাতীয়তাবাদের একেবারে টিপিক্যাল যে জাতীয়তাবাদ এবং উগ্র সেটার তো প্রতিফলন আমরা দেখছি, এবং এই যে এর একটা এর কতগুলো ইস্যুস দরকার, কতগুলো সিম্বল দরকার, এর মধ্যে অন্যতম হচ্ছে যে অভিবাসন ইস্যুটা। এবং এটিকে আমি আমার কাছে মনে হয় যে ইউরোপের যে দেশগুলো অথবা মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি এশিয়ার অনেক দেশে এটা একবারে চুজুর ভয় যে এই এই যে এই অভিবাসন ইউরোপে এতকাল ইউরোপকে সমৃদ্ধ করেছে, ইউরোপকে বিভিন্ন ভাবে কন্ট্রিবিউট করেছে, এবার কোনো সন্দেহ নাই, সেই অভিবাসীরা কিভাবে রাতারাতি থ্রেট হতে পারে এবং তাদেরকে এক ধরনের সিকিউরিটাইজেশনের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা খুবই সংকীর্ণ জাতীয়তাবাদী যে রাজনীতির একটা শিকার হচ্ছে অভিবাসন সহ বিভিন্ন, আমি মনে করি যে মানে যেগুলো আপনার মানে মানুষের সামষ্টিক কল্যাণের জন্য অনেক যে সিদ্ধান্তগুলো এগুলোকে প্রশ্ন করা হচ্ছে। এটা আমার কাছে মনে হয় যে পুরোপুরি একটা অত্যন্ত ফিলোসফিক্যাল এবং মতাদর্শিক বিষয়, এবং এটা রাজনৈতিক, এবং এটাকে এখনকার সময় যেখানে আমরা অনেক কথা বলছি যে পোস্ট ট্রুথ ফেক নিউজ ইত্যাদি, মানে এখন এই জায়গাগুলো এই ইস্যুগুলো কিন্তু অভিবাসন সহ অন্যান্য যে সোশ্যাল ইস্যুসগুলো যেগুলো সাধারণত ব্যবহার করা, এমনকি ধর্মেও ব্যবহার করা হচ্ছে এই জাতীয়তাবাদী যে চেতনাকে উজ্জীবিত করার জন্য, তো এই বিষয়গুলো কিন্তু ঘটছে। এবং আমি আমি একমত যে আসলে এই এগুলো আপনার ইউরোপের রাজনীতিকে প্রভাবিত করছে, এবং ইউরোপকে প্রভাবিত করা মানে এটা অত্যন্ত চিন্তার বিষয় যে ইউরোপে আপনার জাতি রাষ্ট্রের ধারণা অত্যন্ত পুরনো, যে ইউরোপে আপনার যে সভ্যতা বা শিল্প শিল্প বিপ্লব অনেক কিছু ঘটেছে, তো সেখানে এই চিন্তাগুলো অবশ্যই আমাদেরকে এক ধরনের শঙ্কিত করে। তো এই এই চিন্তা বাইরে অনেকে আছে, সেই শক্তিগুলোর ব্যাপারে আমাদের অ্যাপ্রিশিয়েট করা দরকার।
আমরা আমরা অনুষ্ঠানের একেবারে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। একটা জিনিস আমরা দেখলাম যে ইউরোপীয় পার্লামেন্ট ইলেকশনে যেমন অভিবাসন একটা ভূমিকা পালন করেছে, আমরা ব্রেক্সিট পার্টির কথা জানি, তেমনি গ্রিন পার্টি অর্থাৎ পরিবেশের ব্যাপারটাও এসছে। সেখানে কি আমরা কিছু আশাবাদের চিহ্ন দেখছি কি না, এ বিষয়ে খানিক আগে মন্তব্যে শামীম আজাদ বলছিলেন,
তিনি ওই ইমিগ্রেশন ইস্যুটাকে নিয়ে, অভিবাসনের ইস্যুটাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন এখনো, আর ভালো করে যে গ্রিন পার্টি, সেটাও হলো পরিবেশ নিয়ে। কথা হলো এই দুটো ইস্যুই ব্রেক্সিটের আগে বলা হয়েছে যে আমাদের বিপক্ষে আছে, সুতরাং আমাদেরকে বেরিয়ে আসতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। কিন্তু আসল কথা হলো এই দুটো ব্যাপারের কোনোটাই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন করে না, এটা ইংল্যান্ড নিজেদের এই এই অভিবাসন এবং পরিবেশের ব্যাপারটা নিজেরাই নিয়ন্ত্রণ করে। এর জন্য কখনো ইউরোপিয়ান ইউনিয়নের উপর তার নির্ভর করতে হতো না। তো যেহেতু তাতে গুরুত্ব দেয়নি, এখন দেখা যাচ্ছে গ্রিন পার্টি সত্যি উঠে আসছে। আমি আশা রাখি আসলে গ্রিন পার্টি অনেক দূর এগিয়ে যাবে। আর নাইজেল ফারাজকে সেদিনও একজন সাংবাদিক ধরেছেন তার মিথ্যাচারের জন্য, তিনি কিন্তু উত্তর দিতে পারেন, কিন্তু কিছু কট্টর্য রয়ে গেছে বর্তমান বিশ্বে। এই গ্লোবাল পৃথিবীতে বৈশায়নের ক্ষেত্রে যে একটা ভয় মৌলবাদের বিরুদ্ধে, এবং যে জাতি ধর্ম ধর্ম বর্ণ এগুলোর মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে, এর ফায়দা তো কিছু কিছু রাজনৈতিক নেবেনই, তিনি তার একজন।
ধন্যবাদ শামীম আজাদ আপনাকে। এই যে কথাটা উঠে এসেছে যে গ্রিন পার্টি বেশ অনেকগুলো আসনে জয়ী হয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টে এবং প্রাধান্য বিস্তার করছে প্রচলিত দলগুলোর তুলনায়, এখানে ডক্টর সেলিম জাহান আপনি কতখানি আশাবাদ দেখেন, যেখানে পরিবেশ নিয়েও এক ধরনের বিতর্ক আছে? কিন্তু
আমার মনে হয় যে এই বিষয়টিকে একটা সঠিক প্রেক্ষিতে ফেলা দরকার। আমার গ্রিন পার্টির যে সমস্ত কার্যকলাপ অন্তত ইউরোপে আমি দেখেছি, তাতে আমার মনে হয় যে এই উগ্র জাতীয়তাবাদের মতো একটা উগ্র পরিবেশবাদী ব্যাপারও আছে। সেটা আমি এই কারণে বলছি যে পরিবেশ কিন্তু শুধু পরিবেশের সমস্যা নয়, পরিবেশ হচ্ছে মানব উন্নয়নের সমস্যা, পরিবেশ হচ্ছে আমি যেটাকে বলে থাকি যে একটা সামাজিক সমস্যা, পরিবেশ উন্নয়নের সমস্যা। সুতরাং ইউরোপে একটা প্রবণতা সবসময় লক্ষ্য করেছি যে পরিবেশকে পরিবেশের মধ্যে রেখে সেখানে একটা সমস্যা হিসাবে দেখানো হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই পরিবেশ ব্যাপারটিকে মানব উন্নয়ন এবং উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত একটা সমস্যা না দেখা দেবে, তখন কিন্তু এটা সীমাবদ্ধ একটা উগ্র পরিবেশবাদী ব্যাপারই থেকে যাবে। আর দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাচ্ছি যে পরিবেশের ব্যাপারে একটা ঢালাও মন্তব্য করা ঠিক নয়, এই কারণে আমি অন্তত করি না, সেটা হচ্ছে যে উন্নত দেশে পরিবেশের যে সমস্যা এবং উন্নয়নশীল দেশে পরিবেশের সমস্যা কিন্তু এক রকমের নয়। আমরা জানি যে উন্নয়নশীল দেশে সেখানে বনায়ন নষ্ট হওয়ার একটা পরিবেশের সমস্যা আছে, উন্নয়নশীল দেশে জল সেখানে ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা আছে, সেখানে মরুভূমিকরণের ক্ষেত্রে একটা সমস্যা আছে, লবণাক্ততার একটা সমস্যা আছে, যে সমস্যাগুলো কিন্তু উন্নয়ন বিশ্ব কখনো দেখে না। তো সুতরাং আমার মনে হয় যে এই ব্যাপারটিকে যদি প্রেক্ষিত হিসেবে না দেখে শুধুমাত্র এই ব্যাপারে আমরা যদি একটা জাতীয়তাবাদী মনোভাবের মতো পরিবেশবাদী মনোভাব নেই, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা বিষয়টিকে অত্যন্ত সীমিত করে ফেলব।
জি, আমাদের হাতে মাত্র আর মিনিট খানিক সময় আছে, সুজা মাহমুদ সাহেব আপনি খুব সংক্ষেপে বলেন এই ইউরোপীয় পার্লামেন্টের ইলেকশনের মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি?
আমি সম্পূর্ণ একমত ডক্টর সেলিম জাহানের সাথে যে পরিবেশ নিয়ে একটি আন্দোলন গড়ে ওঠা দরকার। এটি আন্দোলন কিন্তু হচ্ছে, গ্রিন পার্টির এইবারের নির্বাচনে আসন সংখ্যা পাওয়াটাও এটা ইঙ্গিত বহ। কিন্তু আরেকটি জিনিস হচ্ছে যে সবচেয়ে বড় কথা যে রাজনীতির ক্ষেত্রে যে অনীহা জনগণের রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগতির প্রতি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবারের নির্বাচনে। সেটি হচ্ছে কনজারভেটিভ পার্টি যে ক্ষমতায় আছে এবং সেকেন্ড পার্টি বলতে লেবার পার্টি, তাদের আসন সংখ্যা কিন্তু অনেক কমে গেছে, অর্থাৎ তাদের ভোটাররা তাদেরকে ভোট দেয় নাই। এই থেকে কিন্তু এই যে পপুলিস্ট যে কথাটি উঠে আসছে বারবার আমাদের মধ্যে, যে তাদের যে উত্থান ঘটছে ডানপন্থী বলি বা জাতীয়তাবাদী পন্থী বলি, এটি কিন্তু আরেকটি ভয়াবহ দিকের নির্দেশ দিচ্ছে, যেটি সেলিম জাহান অর্থ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যে পরিবেশের বিষয়টি দুই ভাবে দেখা যেতে পারে, একটা উন্নয়নশীল দেশে এবং উন্নত দেশে।
হ্যাঁ সুজা ভাই, আমাদের আমাদের এখনই শেষ করতে হচ্ছে, আমি খুব দুঃখিত আপনাকে থামিয়ে দেওয়ার জন্য। সেলিম জাহান যথার্থই বলেছেন যে উগ্রবাদী দৃষ্টিভঙ্গি, সেটা বিভাজনমুখী হোক কিংবা পরিবেশমুখী হোক, সেটা বোধহয় গ্রহণযোগ্য নয়। এবার আমাদের তাহলে হ্যালো ওয়াশিংটনের এই সংকলন বন্ধ করার আগে অধ্যাপক দেলওয়ার হোসেন, ডক্টর সেলিম জাহান, জনাব সুজা মাহমুদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরুদ্দিন।
জি, 2016 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে বিশেষ সংশোধনী রবার্ট মোলার আজ বুধবার এই প্রথমবারের মতো প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন তার 22 মাস ধরে চলতে থাকা তদন্তানুসন্ধান নিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণা রাশিয়ার সঙ্গে মিলে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করেছে কিনা সে ব্যাপারে মোলার বলেন যে বিচার দপ্তরের নির্ধারিত নির্দেশিকা মোতাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ দায়েরের বিষয় বিবেচনা করার কোনো বিকল্প তার দপ্তরের সামনে ছিল না। আজ বুধবার রিপোর্টারদের সঙ্গে কথা বলার সময় মোলার বলেন, প্রেসিডেন্ট স্পষ্টতই কোনো অপরাধ করেননি, এ নিয়ে আমাদের স্থিরীকৃত প্রতীতি প্রত্যয় থেকে থাকলে আমরা সেটা তাহলে উল্লেখ করতাম।
If we had had confidence that the president clearly did not commit a crime, we would have said so.
মোলার আজ আনুষ্ঠানিকভাবে তাঁর এই বিশেষ কৌঁসুলির দপ্তরের কাজকর্মের সমাপ্তি ঘোষণা করেছেন এবং বলেছেন, আমি ইস্তফা দিয়ে বিচার মন্ত্রণালয় ত্যাগ করে ব্যক্তিগত জীবনধারায় ফিরে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বল্টন বলেছেন যে এ মাসের প্রথম ভাগে সংযুক্ত আরব আমিরাতের উপকূল অদূরবর্তী সাগরবক্ষে তেল ট্যাঙ্কারের উপর যে হামলা হয় প্রায় নিশ্চিতভাবেই বলা যায় ইরানই তার জন্য দায়ী। চীনের বিশাল টেলিকম ব্যবসা সংস্থা হুয়েভি বিচার পর্বে না গিয়েই হুয়েই সামগ্রী কেনা অথবা তার ব্যবহার সরকারি প্রতিষ্ঠান, কন্ট্রাক্টর ও অনুদান গ্রহীতাদের জন্য নিষিদ্ধ, এ আইন যে সংবিধান বিগর্হিত সে বাবদে রায় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ফেডারাল আদালত সমূহের প্রতি আহ্বান জানিয়েছে। হুয়েইর আইনজীবীরা সংক্ষিপ্ত বিচারক রায় চেয়ে মঙ্গলবার একখানা আর্জি পেশ করেছে কোম্পানি যে মামলা দায়ের করেছিল মার্চে সেটাকেই ত্বরান্বিত করতে। ইরানি কর্তৃপক্ষ বৈশ্বিক ইন্টারনেটের আওতা থেকে ইরানকে রক্ষা করতে দেশের ভেতরে ব্যবহারের জন্য অভ্যন্তরীণ এক ইন্ট্রানেট ও ফায়ারওয়াল সিস্টেম তৈরি করছে বলে ট্রাম্প প্রশাসন উদ্বেগ ব্যক্ত করেছে। ভয়েস অব আমেরিকার পার্সিয়ান সার্ভিসের তরফে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, নতুন এ ব্যবস্থায় ইরান তার ওই যে তথাকথিত ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক গড়ার বন্দোবস্ত করছে তাতে ইন্টারনেটের স্বাধীনতার কণ্ঠরোধ হয়ে যাবে। এই হালেই গদ্দিন আসীন দুই প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়া এবং ভারতে। এশিয়া প্রশান্ত মহাসাগরবর্তী এ দুটি দেশেরই খুব একটা বনিবনা নেই চীনের সঙ্গে এবং বিশ্লেষকরা বলছেন যে চীনের মনঃপুত হবে এ দেশ দুটির কেউই তেমন করে নিজ নীতি আদর্শে পরিবর্তন বা পরিবর্ধন নিয়ে আসবে তেমনটি প্রতীয়মান হয় না। পাকিস্তানে দায়িত্ব পালনরত আন্তর্জাতিক ও দেশীয় নজরদারি সংস্থাগুলো পাকিস্তানে যে এক সাংবাদিক স্থানীয় জাতিগোষ্ঠীভুক্ত পাশতুন অধিকার আন্দোলনের সঙ্গে সম্পর্কিত সংশ্লিষ্ট মতাদর্শী সংগ্রামীদের প্রতিবাদ সমাবেশের খবরাখবর প্রচারিত করে থাকেন তার গ্রেফতারিতে ধিক্কার ব্যক্ত করেছে। অসরকারি উপগ্রহ নির্ভর টিভি স্টেশন খাইবার নিউজে কাজ করেন এবং একই সঙ্গে নিজেরও একটা চ্যানেল পরিচালনা করেন ইউটিউবে গোহার ওয়াজির নামের এক সাংবাদিককে এবং ওই সঙ্গে অপর 21 ব্যক্তিকেও আটক করেছে আরক্ষা বাহিনী।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন চার্লস্টন মক এবং ফেসবুক লাইভে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি তাহিরা কিবরিয়া আপনাদের সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.